ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই আমরা আপনাদের নিয়ে যাব নিউ ইয়র্কে। আপনারা জানেন কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, হত্যাকাণ্ড। ফাহিম সালে নামে এক তরুণ নিহত হয়েছেন, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, এবং তারই সর্বশেষ খবরাখবর নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন নূপুর চৌধুরী।
salefamily.com টিনেজ বয়সে এই ওয়েবসাইট দিয়ে যাত্রা শুরু করেছিলেন ফাহিম সালে। এরপর অনেকগুলো অ্যাপ আসে ম্যাসাচুসেটসের ব্রেন্টলি ইউনিভার্সিটিতে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে পড়াশোনা করা মেধাবী সালের কাছ থেকে। মনোযোগ দিয়েছিলেন ট্রান্সপোর্ট সার্ভিস অ্যাপের দিকেও। 2015 সালে বাংলাদেশের পাঠাও রাইড সার্ভিসের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। সেই শেয়ার বিক্রি করে নাইজেরিয়াতে একই ধরনের ব্যবসা শুরু করেছিলেন গোকাডা নামে। বন্ধুরা উন্নয়নশীল দেশের অ্যালন মাস্কের সাথে তুলনা করতেন ফাহিম সালেকে। 14 জুলাই তরুণ এই উদ্যোক্তার খণ্ড বিখণ্ড মরদেহ পাওয়া যায় তার ম্যানহাটনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। এই হত্যাকাণ্ডে হতবাক প্রতিবেশীরা।
I am very surprised that you spend millions of dollars in an apartment, a luxury apartment, and you have no security.
অ্যাপার্টমেন্টের সামনে থাকা ডানকিন থেকেও সকালে নিয়মিত কফি কিনতেন সালে। তারাও অবাক এরকম এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডে।
ও সবসময় ওই ডানকিনে কফি খাইতে যাইত, ও খুব ভালো ছেলে, কোয়াইট, আমরা সবাই ওকে জানতাম। কিন্তু এইরকম জায়গায় এইরকম ঘটনা ঘটবে আসলে সত্যি খুব খারাপ লাগে শুনতে।
লাস্ট একদিন দেখেছি, 2 উইকস আগে দেখেছিলাম, আসছিল এখানে, ডিসেন্ট ছিল ছেলেটা, ভালোই ছিল, কফি নিত আর ড্রিঙ্কস নিত। এছাড়া মানে এই প্লেসে এরকম একটা জায়গার মধ্যে এই ঘটনাটা হওয়াটা অ্যাকচুয়ালি লাইক সারপ্রাইজিং।
নৃশংস এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা।
এটা একটা বিচ্ছিন্ন এককভাবে খুন হতে পারে না, সে একটা ব্রিলিয়েন্ট এন্টারপ্রেনিওর, নিশ্চয়ই তার পিছনে বিশাল কোনো কারণ আছে, এই কারণটা যেন উদ্ঘাটিত হয় এটা আমরা চাই।
সুষ্ঠু বিচারেরও দাবি চাইলেন অনেকে।
এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এটা ন্যায্য বিচার না হলে এরকম ঘটনা ভবিষ্যতে আমি আপনি আমরাও হতে পারি।
আতঙ্কে নিজেদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক প্রবাসী বাংলাদেশি।
আমি আতঙ্কিত ফিল করছি যখন এই জিনিসগুলো ফেসবুকে দেখি, তখন মনে হলো যে বাংলাদেশি একটা ইয়ং ব্যবসায়ী যে এভাবে মারা যাবে, তার বাসার মধ্যে টুকরা টুকরা করে পিস পিস করে দেখা যাইতেছে, এখন আমরা বাসার মধ্যেও কেউ নিরাপদ না।
সো আমারও দুটো বাচ্চা আছে, আমিও এখন বাংলাদেশি হিসেবে দুটো বাচ্চা নিয়ে আমার নিজের বাসাতেই আমি খুব শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।
আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করা প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ বললেন,
বাংলাদেশের এই যে একটা সুসন্তান অত্যন্ত প্রতিভাবান ফাহিম সালের মর্মান্তিক ভয়ঙ্কর নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত, সারা কমিউনিটি মর্মাহত, এটা ভাষায় প্রকাশ করার মতো না।
1986 সালে সৌদি আরবে জন্ম ফাহিম সালের। পরিবারের সাথে নিউ ইয়র্ক আসেন ছোটবেলায়, দুই বোনকে সাথে নিয়ে বড় হয়েছেন নিউ ইয়র্কের আপস্টেটে। নিজের মেধায় মিলিয়নিয়ার হওয়া ফাহিম সালে নিউ ইয়র্কের বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি $2.2 মিলিয়ন দিয়ে কিনেছিলেন 2 বছর আগে। সুখে বিউবল সালের পরিবার থেকে একটি বার্তায় দেয়া হচ্ছে গণমাধ্যমকে। ফাহিম সালেকে নিয়ে আজ যে শিরোনাম করা হচ্ছে, সালে তার চেয়েও বড় কিছু ছিলেন।
ম্যানহাটনে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে মেধাবী তরুণ উদ্যোক্তা ফাহিম সালের হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ প্রবাসী বাংলাদেশিরা। একই সাথে আতঙ্কে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নূপুর চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
কোভিড-19 বা করোনা ভাইরাস, এবং সবসময় আমরা এটা বলি, এর নানান রকমের প্রতিক্রিয়া হয়েছে এবং একটি বড় রকমের প্রতিক্রিয়া হয়েছে বিশ্বব্যাপী শিক্ষা জগতে, বিশেষত বাংলাদেশে শিক্ষা জগতে এর কি প্রভাব প্রতিক্রিয়া পড়েছে এবং অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আজকে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা থেকে সরাসরি স্কাইপে যোগ দিয়েছেন জনাব ইশফাক ইলাহী চৌধুরী। তিনি অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার, কিন্তু তিনি মূলত এখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ট্রেজারার, এর আগে তিনি আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ছিলেন। জনাব ইশফাক ইলাহী চৌধুরী, আপনাকে স্বাগতম। প্রথমে জানতে চাইছি যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীদের ঠিক কিভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে?
আমরা এখন আমাদের সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহ চলছে। গত 28 জুন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা প্রায় 6 মাস ব্যাপী, আমরা 2টা সেমিস্টার করি বছরে। তো আমি বলবো যে আমাদের মোট ছাত্র সংখ্যার 92% ছাত্র রেজিস্টার করেছে এবং ক্লাস অ্যাটেন্ডেন্স অলমোস্ট 95-100%। তো এটা নিয়ে অনেক এপ্রিহেনশন ছিল, রাষ্ট্রীয় পর্যায়ে ছিল, বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যে আমরা এই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো কিনা এবং চালিয়ে যেতে পারবো কিনা, কারণ এটা একটা নতুন পরিবেশ। কিন্তু প্রথমেই আমরা এটাতে দুই মাস আমরা সময় নিয়েছি এটা প্রিপারেশনের জন্য, কারণ আমাদেরকে এই মোডটা সিলেক্ট করতে হলো কোন মোডে আমরা যাব। এক এক বিশ্ববিদ্যালয় এক একটা চুজ করেছে। আমরা যেমন গুগল ক্লাসরুম আমরা সিলেক্ট করলাম বিভিন্ন দিক লক্ষ্য করে। তারপরে আমরা টিচারদেরকে ট্রেনিং দিয়েছি এবং টিচাররা সব তারা প্রিপারেশন নিয়েছে এবং তারপরে আমরা একই সঙ্গে কিন্তু ছাত্রদেরকে মোটিভেট করেছি। আপনি জানেন যে এই ব্যাপারে অনেক এপ্রিহেনশন ছিল, এর পক্ষে বিপক্ষে নানান বক্তব্য আসছে এবং বিশেষ করে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং সিনিয়র শিক্ষকরা অনেকেই বলেছেন যে এটা একদম সুইসাইডাল হবে, সামাজিক একটা বিভাজন সৃষ্টি করবে। এবং সব থেকে বড় আরেকটি জিনিস, টেকনিক্যাল সাইডে তারা বলেছিলেন যে এখানে কন্ট্যাক্ট হবে না, নানান জায়গা থেকে যোগাযোগ হবে না। কিন্তু আমাদের ফুল কনফিডেন্স ছিল, কারণ আমাদের ছেলেরা অত্যন্ত পারদর্শী এই এইসব টেকনোলজির ব্যাপারে। এবং যেটা সমস্যা আমাদের বরঞ্চ হয়েছে সিনিয়র শিক্ষকদের ব্যাপারে, অনেকে হয়তো অতটুকু কমফোর্টেবল ছিলেন না, তো তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদের সাথে আমরা জুনিয়র টিচারদেরকে অ্যাটাচ করে দিয়েছি যাদেরকে তারা হেল্প করে। এবং আমরা অন টাইম শুরু করেছি, আমাদের প্ল্যান ছিল, সেই অন টাইম চলছে। এবং আজকে বললাম যে আমাদের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ চলছে, কিন্তু খুব ভালো রেসপন্স, কোনো অসুবিধা নেই।
আর বাংলা ঢাকার বাইরে যে সব ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কি যুক্ত হতে পারছেন?
এটি একটা, যেমন আপনি কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক, বা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রছাত্রী বা প্রায় 5,000 থেকে উপরে ছাত্রছাত্রী, তার একটা বিরাট অংশ কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং নবশ্যল আর কি উপজেলা এবং কি গ্রাম পর্যায়ে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা ছাত্রদের থেকে যে ফিডব্যাক পাচ্ছি এবং সেটা শিক্ষকদের ফিডব্যাক পাচ্ছি, ফেসবুকে ছাত্ররা কমেন্ট করছে, শিক্ষকরা কমেন্ট করছে, এবার মানে সাংঘাতিক ভাবে তারা হচ্ছে মানে দে আর কানেক্টেড। তবে আবার এটাও করা হচ্ছে যে প্রত্যেকটা লেকচার আমরা রেকর্ড করে রাখছি, রেকর্ড করে সেগুলো ছেড়ে দিচ্ছি ছাত্রদের জন্য। এবং এগুলো যদি কোনো সময় হয়তো 40 মিনিটের একটা ক্লাসে 5-10 মিনিট হয়তো শুনতে অসুবিধা হয়েছে, সেগুলো তারা রেকর্ডিং থেকে শুনে নিচ্ছে এবং তারপরে শিক্ষকদের সাথে তারা ডাইরেক্ট যোগাযোগ করছে। এখন মজার ব্যাপার যে কোভিডে থাকাতে এবং সবাই বাড়িতে থাকাতে সেটা শুক্রবার শনিবার বলে কথা নয়, আর সকাল 8টাও কি আর রাত 10টাও কি, এই যে আমরা কথা বলছি ঠিক একইভাবে তারা শিক্ষকদের সাথে কথা বলছে। এবং শিক্ষকরাও খুব ভালো রেসপন্স আমি পাচ্ছি শিক্ষক, আমাদের প্রত্যেক সপ্তাহে যেমন এই প্রত্যেক রবিবারে আমাদের মিটিং হয়, তো সেখানেও তারা ইয়ে করছে যে না আমাদের ফিডব্যাক খুবই ভালো, ছাত্রদের রেসপন্স খুবই ভালো এবং এই থিওরিটিক্যাল সাইড যেগুলো আছে সেগুলোতে আমাদের অনলাইনে কোনো সমস্যা হবে না। তবে এটা একটা বলে রাখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার আছে, সেগুলোর জন্য আমরা সময় রেখে দিয়েছি। আমরা আশা করছি যে ভাই অক্টোবর নভেম্বর থেকে ইম্প্রুভ, অনেকটা, এবং তখন ওইসব ছাত্রছাত্রীদেরকেই কেবলমাত্র আমরা ঢাকায় ডাকবো এবং আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে তাদেরকে ল্যাবরেটরিতে নিয়ে যাবো, তাদের ক্লাস করাবো, পরীক্ষা করবো। আর যেগুলো থিওরিটিক্যাল ক্লাস আছে এগুলোর পরীক্ষাও হবে অনলাইন, তাদের কুইজও হবে অনলাইন, এগুলো সবকিছু অনলাইন হবে।
প্রসঙ্গত জানতে চাই যে আপনাদের বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো অনেক সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি আছে, তো এই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে তাদের শিক্ষা প্রদান করছে?
আমার জানা মতে, যেমন ধরুন আগে আমি দু তিনটা ইউনিভার্সিটি ছিলাম এবং ঢাকায় যেসব ওয়েল এস্টাবলিশড ইউনিভার্সিটি তাদের কোনো সমস্যা নাই, কারণ অনেক কিছুই তাদের এই টেকনোলজিক্যাল ইয়েটা তাদের অ্যাডভান্টেজ ছিল। কিন্তু যেগুলো বিশ্ববিদ্যালয় একদম নতুন এখনো গড়ে উঠছে তাদের হয়তো কিছুটা সমস্যা হবে। যেটা আমি আপনাকে বললাম যে নিউ জেনারেশন ইজ অনেক বেশি টেক সেভি এবং সিনিয়রদের নিয়ে সমস্যা। তো আরেকটা যেটা হয়েছিল যে কিছুটা পলিটিসাইজেশন অবশ্য যে আমরা পারবো না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইয়ে বলেছে যে সামাজিক বিভাজন হবে, আমাদের ছেলেপেলেরা পারবে না। কিন্তু এগুলো কিন্তু আসলে টেকে নাই, কারণ আমাদের আমাদের ছাত্রবৃত্তি মফস্বল এলাকা এবং অনেকে অত্যন্ত গরিব, কিন্তু সেখানেও তার ওই একটা স্মার্টফোন তার আছে এবং আমরা যেহেতু তাদেরকে ও অ্যাক্রস দি বোর্ড আমরা 20% কোনো কোনো বিশ্ববিদ্যালয় তো বেশি বা কম তারা আমরা টিউশন ফি মাফ করে দিয়েছি এবং তারা নিজেদের বাসায় থেকে কাজ করছে, সুতরাং তাদের সেই সুযোগটা সুবিধাটা তারা পেয়েছে এবং আমার মনে হয় আমরা যদি পারি অন্যরাও পাবে।
এই প্রসঙ্গেই জানতে চাই যে এই যে আপনি বললেন যে 20% বেতন আপনারা মাফ করে দিয়েছেন, তো সেই প্রসঙ্গে জানতে চাই যে ছাত্র ছাত্রীরা কতখানি বেতন দিতে পারছে এবং এ ব্যাপারে আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক অবস্থাটা কিভাবে, আর্থিক প্রভাব কিরকম পড়েছে এটা?
আমি আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু অধিকাংশই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ছেলেপেলেরা এবং প্রথম থেকেই টিউশন ফি অনেক বেশি ছিল না, দুই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু কম ছিল, সেখান থেকেও যখন আমি 20% রিডিউস করে দিলাম আরেকটা করলাম কি আমরা ওই স্ট্যাগার করে দিলাম। আগে যখন একসঙ্গে হয়তো তাকে 30,000 টাকা দেওয়ার অসুবিধা, আমরা তাকে 5 ভাগে সেই টাকাটা সে দিচ্ছে এবং ধীরে ধীরে দিচ্ছে, তো সেটা একটা পজিটিভ সাইড হয়েছে। তাছাড়া আমি আমাদের স্কলারশিপ প্রোগ্রামগুলো অনেক বেশি উন্মুক্ত করে দিয়েছি, বিশেষ করে যারা এই কোভিডে আক্রান্ত কোনো পরিবার হোক বা তাদের খরচপাতি হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা তাদের স্পেশাল ওয়েভার দিয়েছি। তো আমাদের যেরকম এই এই ইয়ে করার ফলে আমাদের আয় নিশ্চয়ই কমে গেছে আমাদের, এবং সেটা আমরা আমি ট্রেজারার হিসেবে মানে এই এই অঙ্কগুলো মিলানো আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু আমরা করছি। আর তবে এটাও সত্যি যে আমাদের কিছু কিছু ওভারহেড খরচ কম হচ্ছে, যেহেতু ছাত্ররা আসছে না, সো আমার ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস ওভারহেড অনেক খরচ কম, আর ছাত্রদেরও খরচ কম যে তারা তাদের বাসায় বসে তারা কাজ করছে। তারা ঢাকায় যারা আসে অনেক হয়তো মেস করে থাকতো বা ইভেন ধরেন ঢাকায় ডেইলি ইউনিভার্সিটিতে আসা যাওয়াও তো একটা খরচের ব্যাপার এবং সময়ের ব্যাপার, সেটা কিন্তু তারা এখন আর করতে হচ্ছে না। টিচাররাও তাদের বাড়িতে বসেই ক্লাস নিচ্ছে এবং ওরাও তাদের নিজ নিজ বাড়িতে বসেই করছে, এটা দুদিকেই একটা সাশ্রয় সাশ্রয় অবস্থা।
জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম আমাদের আজকের আলাপচারিতায় শ্রোতাদের সঙ্গে এবং শ্রোতাদের চিঠিপত্র নিয়ে কিছু আলোচনায়। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুর কাছে যাব, নিয়মিত যেমন আমরা একজনের সাথে কথা বলি বাংলাদেশ ভারত থেকে, তো আজকে আমাদের সঙ্গে কে আছেন?
আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের সোমা আইচ।
আচ্ছা সোমা আইচ, আপনি লাইনে আছেন?
হ্যাঁ হ্যাঁ, আছি।
ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আপনি কোথায় থাকেন ঠিক কলকাতায় এবং কি করেন আপনি?
আমি কলকাতা, আমি সোদপুরে থাকি।
আচ্ছা।
আর আমি এমনি একজন শিক্ষয়িত্রী এবং সেই সঙ্গে আমি কবিতা, নাটক, সঞ্চালনা এই বিভিন্ন দিকগুলো আমি এগুলো সঙ্গে যুক্ত আছি।
আচ্ছা, খুবই ভালো কথা। তো আপনার কাছে প্রথমে জানতে চাইব যে COVID-19 এর প্রকোপে পড়েছে সারা বিশ্ব এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ায় বলুন আর আমেরিকায় বলুন বা ইউরোপে, সব জায়গায় একই প্রায় অবস্থা। আপনি একজন শিক্ষয়িত্রী, স্কুলের ছাত্র ছাত্রীদের তো ক্ষতি হচ্ছেই এবং শিক্ষক যারা আছেন তাদেরও অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তা আপনি এই পরিস্থিতিটা খুব সংক্ষেপে বলুন তো আমাদের অন্য শ্রোতাদের জন্য, স্কুলের অবস্থা, পড়াশোনার অবস্থা।
প্রথম কথা, এখন তো স্কুল বন্ধ সব জায়গায়, এখন মোটামুটি লকডাউন চলছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমরা চেষ্টা করছি অনলাইনে ক্লাস করাতে, কিন্তু যেটা হয় স্কুলের একটা পঠন পাঠন আর অনলাইনে ক্লাসের মধ্যে একটা তফাৎ থাকে, সেই যে একটা ইন্টারাকশনটা, হ্যাঁ, একটা স্টুডেন্ট এবং টিচারের সামনাসামনি বসে তাদের নানা রকম অসুবিধা, তাদের প্রবলেম সবকিছু শোনা, তাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সবগুলো আমরা করতে পারি সামনাসামনি যেভাবে, একটা অনলাইন ক্লাসে অতটা সম্ভব নয়। আর বুঝতেই পারছেন একটু দূর দূরান্তে যারা থাকছে অনেকের ক্ষেত্রেই অনলাইনে সে নেট পাওয়াটা সমস্যা হয়ে যাচ্ছে, আবার অনেকের এমন পরিস্থিতি যে তারা অনলাইনে ক্লাস করতে পারছে না, গ্রামে গঞ্জে যা হয় মানে সমস্যা, যেগুলো আর্থিক পরিস্থিতি তাদের সেইভাবে নয়, তো সেই জন্য তারা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে না। তো এক্ষেত্রে তো সত্যি সত্যি স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তো শহরাঞ্চল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধরবো না, আমরা একটু অন্যান্য বিভিন্ন একদম প্রান্ত দেশে পড়ে থাকা মানুষজনের কথাও ভাববো, গ্রামে গঞ্জের কথা। তো সেখানে তো এইভাবে অনলাইনে ক্লাস সব জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব নয়, তো এক্ষেত্রে পড়াশোনাটা সত্যি সত্যি একটু ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং মেয়েরাও,
হ্যাঁ, ছাত্র ছাত্রীর জীবন থেকে একটি বছর চলে যাওয়া, প্রশিক্ষণ দিয়ে তো হয়নি
না,
তো আপনি কি
না হয়নি,
আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে কি বলবেন?
আমরা আমাদের যতটুকু সম্ভব, আমরা অ্যাজ এ টিচার আমরা চেষ্টা করছি, আর বাড়িতে বসেই যারা পাচ্ছে অন্তত নিয়ে তারা বাকি মেয়েদের যদি সেগুলো ছড়িয়ে দিতে পারে সেটা তো আরো ভালো, সেভাবেই আমরা তাদের ইনস্ট্রাকশন দিই।
ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আপনি শুনেন অবশ্যই, আপনার কাছে যেমন কিছুক্ষণ আগে আলাপে জেনেছি। তাহেরা আমার জানতে ইচ্ছে করে যে আমাদের অনুষ্ঠান শোনেন সোমা এবং কেমন লাগে এইসব কিছু, তাই না?
হ্যাঁ সোমা, মাঝে মধ্যে অবশ্য আমাদের অনুষ্ঠানে যোগও দিয়ে থাকেন, যেমন আমাদের হ্যালো ওয়াশিংটন বুধবারের কলিং শো, সেখানে প্রায় তার প্রশ্ন আমরা পেতাম এবং অংশগ্রহণ করতেন।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বলেন।
অবশ্যই, যেটা এটা মানে সারা পৃথিবী ব্যাপী এরকম যদি অনুষ্ঠান হয়, বাংলা ভাষা ভাষী মানুষজন একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করা, একে অপরের হৃদয়ের কথা জানা, এই যে একটা সম্মিলিত প্রয়াস, এটা সত্যি ধন্যবাদের জায়গা, এবং আরো বেশি বেশি করে অনুষ্ঠানটি ছড়িয়ে পড়ুক এটা আমিও চাই, মানে এটা অ্যাজ এ শ্রোতা হিসেবে ভালো লাগার জায়গা থেকে যাতে এটা ছড়িয়ে পড়ে এই কামনা করি।
তো আমাদের কিন্তু রেডিও অনুষ্ঠান ছাড়াও টেলিভিশনের অনুষ্ঠান আছে, আমরা নিয়মিতভাবে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করে থাকি, আমাদের হ্যালো আমেরিকা, VOA 60, তারপর আরটিভিতে আমাদের যাচ্ছে আমেরিকান আওয়ার, আমেরিকান পলিটিক্স, US পলিটিক্স। তো আপনি কি
না এই অনুষ্ঠানগুলো সম্পর্কে সেইভাবে সম্মুখভাবে বলতে পারবো না, কারণ আমি তো দেখিনি। আমার মনে হয় যদি আপনারা এই ব্যাপারগুলোকে একটু ছড়িয়ে দিতে পারেন অন্য কোনো উপায়ে যে এই অনুষ্ঠানগুলো হয়, তাহলে নিশ্চয়ই মানুষজন দেখবে, আমার সেটা মনে হয়। অনেকেই তো এই সম্বন্ধে হয়তো সম্বন্ধে জানেনও না, যদি একটুখানি অন্যভাবে জানানোর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সবাই ইন্টারেস্টেড হবে এবং দেখবেও।
আচ্ছা, তো আপনাকে তো জানালাম যে আমাদের সব অনুষ্ঠানই রেডিওর এবং টেলিভিশনের সোশ্যাল মিডিয়া সব থাকে, আমাদের ফেসবুকে আছে, ইউটিউবে আছে,
তো সুযোগ সময় পেলে দেখবেন, এবং আপনি নিজেও শ্রোতা সংখ্যা সব হাই স্কুল পর্যায় থেকে বেশি, কারণ তারা অনেক কিছু শুনে বলেন যে অনেক খবরাখবর, অনেক তথ্য তারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনে তারা পেয়ে যান, যেটা তাদের কাজে লাগে পড়াশোনা করতে বা জ্ঞান অর্জনেও কাজে লাগে। অনেক কিছু আমরা আলোচনা করি, বিজ্ঞান, স্বাস্থ্য, রাজনীতি, সামাজিক অনেক কার্যকলাপ, কর্মসূচি এবং অনেকের সাক্ষাৎকার আমরা দিই, যেমন সময় আপনার সাথে করেছি। আপনি আপনার অভিজ্ঞতা জানেন এই কোভিড-19 সম্পর্কে শিক্ষাক্ষেত্রে, তো এটাই হচ্ছে কথা। তো এখন তাহেরা, সময়ের কাছে কি আমাদের আর কিছু বিশেষ কিছু শোনা গেছে?
স্কুলের যে ব্যাপারটা, আসলে আমরা কিন্তু যারা বাবা মা তারা সবসময় ভাবি যে আজকালকার ছেলেমেয়েরা সবসময় অনলাইনে থাকে, এটা যাতে কম হয় সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে তো এখন স্কুলও চলছে। এই যে অনেকটা সময় ছেলেমেয়েরা অনলাইনে আছে, এতে করে বাচ্চাদের মানে বিষাদগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে সবার ক্ষেত্রে,
বাধাগ্রস্ত হচ্ছে তারা, কারণ মেশিনের মধ্যে বসিয়ে দিয়ে কাজ করানো আর মুখোমুখি আমার সামনে বসে কথা বলা বা কাজ করানো, আমরা নিজেরাই দেখছি, আমরা যে বাড়ি থেকে কাজ করছি এখন সম্প্রচারের ক্ষেত্রে সেটা তো ঠিক একেবারে ভিন্ন ধরনের, আমি একা বসে একটা কম্পিউটার খুলে কাজ করে যাচ্ছি, অথচ আমি যদি অফিসে থাকতাম নিয়মিত একেবারে থাকে সেখান থেকে আমি সবার চেহারা দেখতে পেতাম, সবার সাথে আলাপ হতো, কথা বলতাম, সময় আজকে আপনার কথা বলে খুবই ভালো লাগলো। তো আশা করছি যে আগামীতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে আরো মতামত শুনবো এবং আমাদের কলিং শো
অবশ্যই অংশ নেবেন। আমি যাবার আগে একটা ছোট্ট মানে, এখন দেখুন যে কোভিড-19 এর যে অবস্থা, আমাদের প্রত্যেকেই ঘরে আছি, আমরা একটা সময় বলতাম মানুষ মানুষের সঙ্গে একসাথে মানে বন্ধন হিসেবে থেকে মানুষ একে অন্যের সহমর্মিতা বা সহযোগী হিসেবে থাকবে পাশাপাশি, কিন্তু এখন আমরা সেই মানুষই একে অপরের থেকে বিচ্ছিন্ন। তো এই মুহূর্তে ছোট্ট একটুখানি একটা তসলিমা নাসরিনের একটা কবিতা দিয়ে আমি শেষ করছি।
অবশ্যই, ধন্যবাদ।
একটা মানে হ্যাঁ, তসলিমা নাসরিনের মানুষ বলে কবিতাটি, হ্যাঁ, এই শব্দটি আমাকে আলোড়িত করে, আমি কোনো মানুষবিহীন অরণ্যে বাস করতে পারি না, কোনো নিঝুম ঘরেও যদি মানুষ না থাকে গা ছমছম করে, সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রের চেয়ে মানুষ দেখে উল্লসিত হয়েছিলাম বেশি, কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের চেয়েও বেশি সুন্দর মানুষ, কাশ্মীরের আকাশ ছোঁয়া পর্বতের চেয়ে মানুষ সুন্দর, ম্যানহাটনের উঁচু উঁচু বাড়ির চেয়ে মানুষ অনেক উঁচু, নায়াগ্রার জলপ্রপাতের চেয়ে বেশি ভালো লাগে মানুষের মনে যখন প্রেমের প্রপাত বয়। মানুষ এই শব্দটি আমাকে আলোড়িত করে বড়, না কোনো গিরিশৃঙ্গ, না কোনো ফুল প্রজাপতি, নদী বা সমুদ্র, না কোনো অট্টালিকা, না কোনো হীরে সোনা, না কোনো বোমবাদার, কিছুই আমাকে এত টানে না যত আমাকে টানে মানুষ, যত আমাকে গ্রাস করে মানুষ, যত আমাকে প্লাবিত করে মানুষ। মানুষ এই শব্দটির চেয়ে আর কোনো সুন্দর শব্দ আমি পাইনি জগতে।
তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে এটা সাময়িক একটা বিচ্ছেদ, সাময়িক একটা দূরত্বের মধ্যে আছি, আমরা সবাই আশাবাদী এই পরিবেশ থেকে, এই সংকট থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসব।
একদমই তাই, আমিও আমার ছাত্রছাত্রীদের তাই বলি যে বেশি দিন নয়, আবার আমাদের নতুন সূর্য উঠবে, আবার আমরা মিলিত হব।
অনেক ধন্যবাদ,
ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।
তাহেরা, এবার ঝটপট আমাদের মানে কয়েকটি চিঠি প্রাপ্তির স্বীকার করে নিয়ে উঠতে
হবে। আজকে আমরা ফেসবুকের দিকে একটু নজর দিতে চাই। একটি পোস্ট আমরা দেখছিলাম যে নাসরিন হুদা বিথি ঢাকা থেকে পাঠিয়েছিলেন যে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান, এটা নিয়ে আলোড়ন তো চলছে বেশ কিছুদিন থেকে। তো আপনারা যারা মন্তব্য লিখেছেন, বদরুল চৌধুরী, মোহাম্মদ মাসুদুর রহমান, আবু শাহিন লিখেছেন এবং মিনহাজুল আবেদিন লিখেছেন, আপনাদের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের কাছে প্রিয়ঞ্জিত কুমার ঘোষালের অনেকগুলো ইমেল এসেছে, দীর্ঘ ইমেল এসেছে, কিন্তু তার মধ্যে যেটি মনে হচ্ছে যে আপনি লিখেছেন, আমাদের যে 30 মিনিটের অনুষ্ঠান শুরু হয়েছে সেটা আপনার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, অনেকেরই চিঠি আমরা পেয়েছি এ ব্যাপারে, আপা আপনি একটু মন্তব্য করবেন কি বিষয়টি নিয়ে? অনেকেই লিখেছে,
করে কোনো লাভ নেই, কারণ এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমাদের বাংলা বিভাগের নয়। তারা মনে করছেন যে এই মুহূর্তে বেতার অনুষ্ঠান 30 মিনিট প্রচার করাই ভালো, আর কিছু এই মুহূর্তে বলতে পারছি না, দুঃখিত।
হ্যাঁ, আমাদের হাতে বিশেষ সময় নেই, আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। অবৈধ মাদুরো সরকারের অধীনে জনগণের দুঃখ দুর্দশা অব্যাহত রয়েছে, যে সরকার তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করতে বদ্ধপরিকর। অতি সম্প্রতি মাদুরো সরকার ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বানচাল করতে তাদের ক্ষমতা আরও জোরদার করেছে। মাদুরো সরকার নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট সম্প্রতি সরকার প্রবণ নতুন ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল গঠন করেছে, যার মাধ্যমে জাতীয় সংসদের সকল পদ গ্রহণ করার নিমিত্ত তারা সাংবিধানিক অধিকার অর্জন করল। তারপর এই অবৈধ ন্যাশনাল ইলেকশন কাউন্সিল ঘোষণা করে যে 6 ডিসেম্বরে নতুন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভেনেজুয়েলার লেজিসলেটিভ কাউন্সিল সরকারের একমাত্র শাখা যা মাদুরোর নিয়ন্ত্রণের বাইরে, যা নিয়ন্ত্রণ করছেন বিরোধী নেতা ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গাইদো। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে মাদুরো সরকারের এই পুতুল ন্যাশনাল ইলেকশন কমিটির নিন্দা জানিয়ে বলেন যে এই কমিটি ভেনেজুয়েলার জনগণের সম্মতি ছাড়া মাদুরো সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখবার সব পদক্ষেপ নিচ্ছে। তাতেও সন্তুষ্ট না হয়ে সেদেশের অবৈধ সুপ্রিম কোর্ট 3 প্রধান রাজনৈতিক দলের নাম ও ব্র্যান্ড চুরি করে তার স্থলে মাদুরোর বিশ্বস্তদের ওইসব দলের নেতৃত্বে বসিয়েছে। এছাড়াও মাদুরোর অন্য এক পন্থা হচ্ছে পুতুল বিরোধী দল গঠন করা, যাতে করে বিশ্বকে দেখানো যায় যে ভবিষ্যতের নির্বাচনে জনগণ ইচ্ছানুসারে ভোট দিতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন মাদুরোর সেন্ট্রাল ইলেকশন কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত ও অবৈধ সুপ্রিম কোর্টের লক্ষ্য একটাই, আর তা হচ্ছে স্বচ্ছ ও অবাধ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারি কর্মকর্তাদের নির্বাচনের অধিকারকে অস্বীকার করা। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ঘোষণা করেন ভেনেজুয়েলার জনগণ ও আন্তর্জাতিক সমাজ এই প্রতারণামূলক প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না, এবং যারা জনগণের গণতান্ত্রিক এবং মানবাধিকারের প্রতি অস্বীকৃতি জানাতে সহযোগিতা করবে আন্তর্জাতিক সমাজ অনতিবিলম্বে তাদের দোষী সাব্যস্ত করবে। যুক্তরাষ্ট্র সরকার ডেমোক্রেটিক ট্রানজিশন ফ্রেমওয়ার্ক ফর ভেনেজুয়েলা নামের এক গণতান্ত্রিক পথ মানচিত্রের প্রস্তাব করেছে, যাতে অন্তর্ভুক্ত থাকবে বৃহত্তরভাবে স্বীকৃত জরুরি সরকারের প্রতি হস্তান্তরণ, যা অতি সত্বর মানবিক সংকটের সমাধান দিতে পারে, অবাধ মুক্ত প্রেসিডেন্সিয়াল ও সংসদীয় নির্বাচন নিশ্চিত করতে পারে এবং ভেনেজুয়েলা সম্পর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথরেখা দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্বাধীনতা পিপাস জনগণের পাশে থাকা অব্যাহত রাখবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English on the Voice of America. I'm Katie Weaver. On the show today, I tell about a couple of new movies. Jill Robbins brings us Ask a Teacher. And we close the show with an American story, The Last Leaf by O. Henry. But first,
the time of growing human populations may be ending, a new study shows. And that move will affect society, the economy, and the environment. Today, the world is home to about 7.8 billion people. The study found that the world's population may top out at 9.7 billion on or around the year 2064. But researchers think it could shrink to 8.8 billion by the end of the century. The findings appeared in the medical publication The Lancet. The numbers come from the Institute for Health Metrics and Evaluation at the University of Washington in Seattle. Those estimates disagree with the findings of the United Nations Population Division. Its experts expect the population in 2100 to be 10.9 billion and rising. UN Population Division Chief John Wilmoth has called the new estimates extreme. If the study proves to be correct, however, the changes brought on by a shrinking population could be great. I think this is one of the more profound changes that's faced humanity ever, said Chris Murray. He is the director of the IHME and a co-author of the study. The new estimates would be great news for the environment. Fewer people would make fewer pollutants, for example. This would lower demand for food, reducing the demand that agriculture puts on land and water. But a shrinking population could be very bad for the economy. Decreasing populations mean fewer people are working, which means lower gross domestic product. It also means fewer people are able to buy things, and buying things is the basis of the international economy. What happens when you don't have young people buying their first house, buying the first car? Asked Daryl Bricker. He is co-writer of the book Empty Planet, The Shock of Global Population Decline. Bricker was not involved in the study. Also, populations age as birth rates fall. This is actually more serious than just simple population decline, said Zhenqiao Xian, a sociology professor at Brown University in Rhode Island. He was also not involved with the research. A smaller workforce would be supporting a larger population of older adults, Xian said. He added that this puts great demands on paying for health care and social programs. Population decreases could also have geopolitical effects. Fewer workers also mean fewer soldiers, Murray said. The balance of power between nation states has always been related in some way to the size of the working age population, he said. Birth rates have been decreasing worldwide, because women are getting more education and face fewer restrictions on birth control. It's really a story about female empowerment, Bricker said. The main difference between the IHME estimate and the UN study is what researchers expect will happen after birth rates hit bottom. Population numbers change little when women have about 2 children each. This is known as the replacement rate. Across wealthier countries, the average birth rate is more like 1.6. The UN believes birth rates will rise again over time to 1.75. But Chris Murray disagrees. We see no sign of that, he said. He believes that decreasing birth rates in places like Japan and parts of Europe will expand to other countries. By 2100, his group estimates that nearly every country in the world would be below the replacement rate. Populations in 23 countries, including Japan, Thailand, and Spain, would be half what they were in 2017. But only if Murray and IHME researchers are right. The UN's John Wilmoth notes that both groups are basing their projections on what's still early experience in the lives of a few countries. So there's great uncertainty about that, he said. We will know much more about that in 10 or 20 years, he added. But for now, we're both guessing. Murray said countries will have 3 ways to keep their populations from decreasing. One is to make it easier for women to work and have children, he said. Most countries have policies to help working mothers, he added, but that alone does not bring the birth rate to the replacement rate. The second way is to open their borders to immigration. But many governments, including the Trump administration in the United States, are not open to increased immigration. Anger about the European Union's migration policies was a major issue in Britain's vote to leave the EU. Finally, some countries might decide to take away women's reproductive health rights in an effort to pressure them to have more children. He called that third way very undesirable. I'm Susan Shand.
COVID-19 has forced movie makers away from traditional releases at theaters across the United States and in other countries. But 2 American media companies have captured the summer blockbuster tradition with new films. Netflix released The Old Guard, an action superhero film from critically acclaimed director Gina Prince Bythewood. And Hulu targeted the romantic comedy market with the release of Palm Springs from director Max Barbico. Both Hulu and Netflix report that large numbers of people have visited the media sites to watch the films since their release a week ago. The Old Guard stars Academy Award winner Charlize Theron and newcomer Kiki Layne as members of a team of immortals, people who cannot die. The immortals have fought in many wars over the centuries to protect humanity. They have somehow kept their special powers known only to themselves. But now their secret is out and under threat. Gina Prince-Bythewood is best known for her film Love and Basketball, which she wrote as well as directed. The Old Guard, however, is based on a comic book, a short story of few words with pictures on every page. Its writer, Greg Rucka, reworked the story for the film version. The superheroes of the Old Guard do not wear special clothing, fly through the air, or possess X-ray eyesight. And unlike traditional heroes, they are not always sure their special power serves them well. In fact, Theron's character questions if immortality is a curse or a blessing. The Old Guard's superheroes are more real, more like normal human beings. They get tired. They feel hopeless. They fight on. In the age of COVID-19, that might be their appeal to critics and other movie watchers. Palm Springs seems to hit a similar note on the current health reality in our world today. Actors Kristen Milioti and Andy Samberg play guests at a wedding party in Palm Springs, a beautiful California town popular with travelers. But its appeal shrinks quickly for Milioti and Samberg's characters, who are stuck in a time loop experience together. They wake up on the same day over and over. The two characters in this dark comedy fall in love during their never-ending day of no responsibilities in the perfect vacation town. But the trap of the day-in, day-out repetitive nature of their experience is deeply trying and tiring. And that is something many people can relate to right now, trapped in their homes for months to avoid the new coronavirus.
This week, we received a question from Rose in Brazil. She asks, I would like to know the difference between after and afterward, and how I can use both correctly. Besides that, I would like to know if there's a difference between afterwards and afterward. Thanks in advance. Rose, Brazil. Dear Rose, you have asked about two words that seem very similar, but they are in fact used differently. After has many uses in English. It can be used as an adverb, a conjunction, a preposition, or even a noun. First, I will explain how it is used as an adverb. The adverb after means following in time or at a later time. Notice that this can be used in the same way you use the word later. She returned from the trip 1 year after. It is probably more common to use after as a preposition. It means at a time following, as in these sentences. My brother was born 5 years after my parents' wedding. The bus arrives at 5 minutes after 2 o'clock. And after is also used as a conjunction. That is, it joins together two ideas in one sentence. Don't tell them until after they have had lunch. Now, on to afterward.
afterward is only used as an adverb. It helps describe an action that happens at a later time. Kai got the job and received a promotion afterward. You may have seen afterward with an S at the end. This form is more common in British English and less formal American English. There is no difference in meaning between afterwards and afterward. You may hear, "Why don't we take her to lunch afterwards?" Both afterward and afterwards can be used in the same way you would use the word later. But after has many more uses than these two forms. That's Ask a Teacher for this week. What question do you have about English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
Many artists lived in the Greenwich Village area of New York. Two young women named Sue and Johnsy shared a studio apartment at the top of a three-story building. Johnsy's real name was Joanna. In November, a cold, unseen stranger came to visit the city. This disease, pneumonia, killed many people. Johnsy lay on her bed, hardly moving. She looked through the small window. She could see the side of the brick house next to her building. One morning, a doctor examined Johnsy and took her temperature. Then he spoke with Sue in another room. "She has one chance in, let us say, 10, he said, "and that chance is for her to want to live. Your friend has made up her mind that she is not going to get well. Has she anything on her mind?" She wanted to paint the Bay of Naples in Italy some day, said Sue. "Paint," said the doctor. "Bosh! Has she anything on her mind worth thinking twice? A man, for example?" "A man," said Sue, "is a man worth..." "But no, doctor, there is nothing of the kind." "I will do all that science can do," said the doctor. "But whenever my patient begins to count the carriages at her funeral, I take away 50% from the curative power of medicines." After the doctor had gone, Sue went into the workroom and cried. Then she went to Johnsy's room with her drawing board, whistling Ragtime. Johnsy lay with her face toward the window. Sue stopped whistling, thinking she was asleep. She began making a pen and ink drawing for a story in a magazine. Young artists must work their way to art by making pictures for magazine stories. Sue heard a low sound, several times repeated. She went quickly to the bedside. Johnsy's eyes were open wide. She was looking out the window and counting backward. 12, she said, and a little later, 11, and then 10, and 9, and then 8 and 7, almost together. Sue looked out the window. What was there to count? There was only an empty yard and the blank side of the house 7 meters away. An old ivy vine, going bad at the roots, climbed halfway up the wall.
The cold breath of autumn had stricken leaves from the plant until its branches, almost bare, hung on the bricks. "What is it, dear?" asked Sue. "Six," said Jauncey quietly. "They're falling faster now. 3 days ago, there were almost 100. It made my head hurt to count them. But now, it's easy. There goes another one. There are only 5 left now." "Five what, dear?" asked Sue. "Leaves on the plant. When the last one falls, I must go too. I've known that for 3 days. Didn't the doctor tell you?" "Oh, I never heard of such a thing," said Sue. "What have old ivy leaves to do with your getting well? And you used to love that vine. Don't be silly. Why, the doctor told me this morning that your chances for getting well real soon were, let's see exactly what he said. He said, the chances were 10 to 1. Try to eat some soup now, and let me go back to my drawing so I can sell it to the magazine and buy food and wine for us." "You needn't get any more wine," said Jauncey, keeping her eyes fixed out the window. "There goes another one. No, I don't want any soup. That leaves just 4. I want to see the last one fall before it gets dark. Then I'll go, too." "Jauncey, dear," said Sue, "will you promise me to keep your eyes closed and not look out the window until I'm done working? I must hand those drawings in by tomorrow." "Tell me as soon as you have finished," said Jauncey, closing her eyes and lying white and still as a fallen statue. "I want to see the last one fall. I'm tired of waiting. I'm tired of thinking. I want to turn loose my hold on everything and go sailing down, down, just like one of those poor, tired leaves." "Try to sleep," said Sue. "I must call Mr. Behrman up to be my model for my drawing of an old miner. Don't try to move until I come back." Old Behrman was a painter who lived on the ground floor of the apartment building. Behrman was a failure in art. For years, he had always been planning to paint a work of art, but had never yet begun it. He earned a little money by serving as a model to artists who could not pay for a professional model. He was a fierce little old man who protected the 2 young women in the studio apartment above him. Sue found Behrman in his room. In one area was a blank canvas that had been waiting 25 years for the first line of paint. Sue told him about Jauncey and how she feared that her friend would float away like a leaf. Old Behrman was angered at such an idea. "Are there people in the world with the foolishness to die because leaves drop off a vine? Why do you let that silly business come in her brain?" "She is very sick and weak," said Sue, "and the disease has left her mind full of strange ideas." "This is not any place in which one so good as Miss Jauncey shall lie sick," yelled Behrman. "Some day I will paint a masterpiece, and we shall all go away." Jauncey was sleeping when they went upstairs. Sue pulled the shade down to cover the window. She and Behrman went into the other room. They looked out a window fearfully at the ivy vine. Then they looked at each other without speaking. A cold rain was falling, mixed with snow. Behrman sat and posed as the miner. The next morning, Sue awoke after an hour's sleep. She found Johnsy with wide-open eyes staring at the covered window. "Pull up the shade. I want to see," she ordered quietly. Sue obeyed. After the beating rain and fierce wind that blew through the night, there yet stood against the wall one ivy leaf. It was the last one on the vine. It was still dark green at the center, but its edges were colored with the yellow. It hung bravely from the branch about 7 meters above the ground. "It is the last one," said Johnsy. "I thought it would surely fall during the night. I heard the wind. It will fall today, and I shall die at the same time." "Dear, dear," said Sue, leaning her worn face toward the bed. "Think of me, if you won't think of yourself. What would I do?" But Johnsy did not answer. The next morning, when it was light, Johnsy demanded that the window shade be raised. The ivy leaf was still there. Johnsy lay for a long time looking at it. And then she called to Sue, who was preparing chicken soup. "I've been a bad girl," said Johnsy. "Something has made that last leaf stay there to show me how bad I was. It is wrong to want to die. You may bring me a little soup now." An hour later, she said, "Someday I hope to paint the Bay of Naples." Later in the day, the doctor came, and Sue talked to him in the hallway. "Even chances," said the doctor. "With good care, you'll win. And now I must see another case I have in your building. Behrman, his name is. Some kind of an artist, I believe. Pneumonia, too. He is an old, weak man, and his case is severe. There's no hope for him, but he goes to the hospital today to ease his pain." The next day, the doctor said to Sue, "She's out of danger. You won. Nutrition and care now. That's all." Later that day, Sue came to the bed where Johnsy lay and put one arm around her. "I have something to tell you, White Mouse," she said. "Mr. Behrman died of pneumonia today in the hospital. He was sick only 2 days. They found him the morning of the first day in his room downstairs, helpless with pain. His shoes and clothing were completely wet and icy cold. They could not imagine where he had been on such a terrible night. And then they found a lantern, still lighted, and they found a ladder that had been moved from its place, and art supplies and a painting board with green and yellow colors mixed on it. And look out the window, dear, at the last ivy leaf on the wall. Didn't you wonder why it never moved when the wind blew? Oh, darling, it is Behrman's masterpiece. He painted it there the night that the last leaf fell."
And that's our show. Thanks for joining us. I'm Katie Weaver.